বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামে চারটি সেগমেন্ট থাকে, ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা সেগমেন্টগুলো নিয়ে আলোচনা করব। এর পূর্বে দরুদে পাকের একটি ফজিলত জেনে নেই। প্রিয় আকা মক্কি মদনী মুস্তফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
দর্শক, আজকে আমরা যে নবীর আলোচনা শুনব তিনি হচ্ছেন হযরত হুদ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসালাম। হযরত নূহ আলা নবীনা ওয়া আলিহি সালাতু ওয়াসালামের ওফাতের কয়েক বছর পর আল্লাহ তাআলা একটি কম সৃষ্টি করেছিলেন, একটি গোত্র সৃষ্টি করেছিলেন, সম্প্রদায় সৃষ্টি করেছিলেন, যাদের সেই সময় কওমে আদ বলা হতো, অর্থাৎ আদ জাতি, আমরা শুনেছি আদ সম্প্রদায় বলা হতো। তারা সুস্বাস্থ্যের অধিকারী ছিল, এরপর শক্তিশালী ছিল অনেক, এবং দীর্ঘ আয়ুর অধিকারী ছিল, অর্থাৎ অনেক বেশি তারা হায়াত পেত, কিন্তু ইমান ও আমলের ব্যাপারে উদাসীন ছিল। তাদের মধ্যে না ছিল ইমানের কোনো চিহ্ন, না আমলের কোনো প্রাধান্য তাদের মধ্যে ছিল না। তারা গায়রুল্লার ইবাদত করত, লোকদেরকে বিরক্ত করত, এবং দীর্ঘ আশায়, অর্থাৎ অনেক বেশি আশা নিয়ে তারা মহল বানাতো, এটাই তাদের অভ্যাস ছিল। তাদের সংশোধনের জন্য, তাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে পথ ভ্রষ্টতা থেকে পথ দেখানোর জন্য আল্লাহ করিম হযরত হুদ নবীকে পাঠিয়েছিলেন। তার দাওয়াতে সামান্য কয়েকজন তো ইমান এনেছিলেন, কিন্তু অধিকাংশ লোক, ওই সম্প্রদায়ের অধিকাংশ মানুষ অস্বীকার করল। তুফানের নূহ, অর্থাৎ নূহ নবীর যুগে যে তুফানটি এসেছিল, সেই তুফানের পর যখন তাদের যে সঙ্গী সাথী ছিল, নূহ নবীর যে সঙ্গী সাথী ছিল, তারা যুদি পাহাড়ের পাশে একটি এলাকায় অবস্থান করেছিল। সেখানে নূহ আলা নবীন ওয়া আলিহিস সালাতু ওয়াসালাম, আমরা জানি পূর্বের এপিসোডগুলোতেও শুনেছি যে নূহ নবীর শুধু বংশ বিস্তার হয়েছিল, তো ওনার বংশ বিস্তারের পর একটি কওমের নাম তাদের পূর্বপুরুষ বা বাদশাহের নামের সাথে নামকরণ করা হয়, আর সেটার নাম হয়েছিল আদ। অর্থাৎ নূহ নবীর যে বংশ বিস্তার হয়েছিল, তো সেই বংশ বিস্তারের পর যেহেতু ওনার সন্তানরা তো বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো এজন্য ওই বংশের মধ্যে একটি কওমের নাম তাদের পূর্বপুরুষ বা বাদশাহের নামের সাথে নামকরণ করা হয়েছিল, যেটা হচ্ছে কওমে আদ। আদের ছেলে যার নাম ছিল সাদ্দাদ, আদের ছেলে সাদ্দাদ অর্থাৎ সাদ্দাদ বিন আদ দুনিয়াতে বাদশাহী করেছিলেন, অর্থাৎ দুনিয়াতে সে রাজত্ব করেছিলেন, এবং সকল বাদশাহ তার বাধ্য ছিল। সে এত বেশি পাওয়ারফুল ছিল যে তার সময়কার যে অন্যান্য বাদশাহগুলো ছিল তারা তাকে মানত, অনুগত ছিল তার। এখন এই সাদ্দাদ বিন আদ সে জান্নাতের আলোচনা শুনে দুনিয়াতে তা বানাতে চেয়েছিল, অর্থাৎ যখন সে জান্নাতের আলোচনা শুনল সে ইচ্ছা পোষণ করলো যে দুনিয়াতেই জান্নাত বানাবে, তো এজন্য এই ইচ্ছায় সে অনেক বড় একটা শহর বানালো। সেই শহরের মধ্যে যে মহলগুলো সে তৈরি করেছিল সেগুলো ছিল স্বর্ণ ও রৌপ্যের, এবং এর ভিত্তিগুলো ছিল ইয়াকুত পাথরের, এবং প্রতিটি মহলের মাঝে মাঝে নহর সে তৈরি করেছিল, বিভিন্ন প্রকারের সুন্দর গাছপালা সে বানিয়েছিল। যখন সে শহরটি প্রস্তুত হলো, অর্থাৎ সে জান্নাতের মতো তো সে তৈরি করতে পারেনি, কিন্তু জান্নাতের যে একটা স্ট্রাকচার সে শুনেছে সে মোতাবেক সে বানানোর চেষ্টা করেছে, সেই শহরটি যখন প্রস্তুত হয়ে গেল তখন সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, লস্করদেরকে নিয়ে সেই শহরে পৌঁছানোর জন্য রওনা হলো। যখন শহর থেকে 18 মাইলের দূরত্বে ছিল, অর্থাৎ আর মাত্র 18 মাইল পর সেই শহরটি চলে আসবে। তখন আল্লাহ তাআলা আসমান থেকে একটি বিকট আওয়াজ পাঠালেন এবং সেই বিকট আওয়াজের কারণে তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। তারা কুফর ও শিরকে লিপ্ত ছিল, এত বেশি লিপ্ত ছিল যে তাদের ইসলাহের জন্য আল্লাহ তাআলা হুদ নবীকে পাঠিয়েছিলেন। তিনি ব্যবসার পেশা অবলম্বন করেছিলেন, অর্থাৎ যখন ওই জাতির মধ্যে হুদ নবীকে পাঠানো হলো তখন তিনি ব্যবসার পেশাকে তিনি এখতিয়ার করেছেন। মনে রাখবেন, ব্যবসা হচ্ছে সুন্নাতে আম্বিয়া, অনেক মহান একটি সুন্নত যেটা আম্বিয়ারা করেছেন এবং স্বয়ং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছিলেন। তো সত্য ও আমানতদার যারা ব্যবসায়ী হবে, মনে রাখবেন, যারা সত্য ও আমানতদার ব্যবসায়ী, তারা কিয়ামতের দিন আম্বিয়া, শহীদ এবং সিদ্দিকিনদের সাথে থাকবে। কিয়ামতের দিন যারা সত্য এবং আমানতদার ব্যবসায়ী হবে, যেহেতু এটা সুন্নাতে আম্বিয়া, আম্বিয়াদের একটা সুন্নত ব্যবসা করা। তো তারা যখন হুদ নবীর রিসালাতকে অস্বীকার করলো, তখন তাদের উপর নির্মম আজাব নেমে এসেছিল। কী আজাব আমরা সেটা শুনি, ঘন মেঘ থেকে আদ সম্প্রদায়ের উপর নেমে এসেছিল ভয়াবহ তুফানের আওয়াজ। তারা দেখল যে বোঝা বহনকারী উটের পালকে শূন্যে উঠিয়ে ঘুরপাক খাওয়ানো হচ্ছে। অত যখন আওয়াজ এসেছে তখন তাদের যে উটগুলো বোঝা বহন করেছিল, উটের বোঝা বহনকারী উটগুলো শূন্যের মধ্যে কী হচ্ছে, ঘুরপাক খাচ্ছে। তখন ভয়ে তারা আশ্রয় গ্রহণ করলো আপন আপন গৃহে, সকল দরজা অর্গলাবদ্ধ করে দিয়ে বাঁচতে চেষ্টা করলো তারা, কিন্তু এতে করেও আত্মরক্ষা করতে পারলো না। ঘর দরজা সহ সকলকে ধ্বংস করে ফেলা হলো, পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে রইল তাদের মরদেহ। এরপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন কালো রঙের পাখির এক বিশাল ঝাঁক। ওই পাখিরা তাদের মরদেহগুলোকে উঠিয়ে নিয়ে নিক্ষেপ করল সমুদ্রে। এক বর্ণনায় এসেছে, ওই ভয়াবহ তুফান ওলট পালট করে দিল আদ সম্প্রদায়ের সমগ্র জনপদ। 7 রাত 8 দিনের সেই ভয়ঙ্কর বালুঝড় বালির মধ্যে প্রথিত করলো তাদেরকে। বিক্ষিপ্ত বালুকা রাশির মধ্য থেকে উত্থিত হচ্ছিল তাদের আত্মচিৎকার। তারপর সেই ভয়াবহ ঝড় বালুকা রাশি সহ তাদেরকে উড়িয়ে নিয়ে ফেলে দিল সাগরে। ওই দিন ঝড় বাতাস ছিল সর্বাপেক্ষা তীব্র গতিসম্পন্ন, সেই বিক্ষিপ্ত তীব্র গতির পরিমাপ করার সাধ্য ছিল না কারো। তো এভাবেই যারা যুগে যুগে নবী, আম্বিয়া, রসুল এদের সাথে বিয়াদবি করেছে, এদের আহকামকে অস্বীকার করেছে, এদেরকে মেনে নেয়নি, আল্লাহ পাক যুগে যুগে আজাবের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যারাই রসুলের সাথে, যারাই ওনার পয়গম্বরের সাথে বিয়াদবি গোস্তাকি অপমান করবে, তাকে অস্বীকার করবে, আল্লাহ পাক এভাবে আজাবের মাধ্যমে গোস্তাকদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হুদ নবীর জীবনী থেকে আমরা যা শিক্ষা অর্জন করলাম সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে স্বাস্থ্যের পরামর্শ।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
নাও লেটস স্টার্ট আওয়ার সেকেন্ড সেগমেন্ট হুইচ ইজ হেলথ টিপস, স্বাস্থ্যের পরামর্শ। আজকে আমরা আলোচনা শুনব মানুষের শরীরের হাড় নিয়ে। আমাদের শরীরে হাড় আছে, আমরা জানি প্রত্যেকটা মানুষের শরীরে হাড় আছে। এ নিয়ে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শিশুদের শরীরে 300টি হাড় থাকে, কিন্তু বড়দের শরীরে সে হাড় জোড়া লাগার কারণে অনেক সময় মানে বেশি হাড়গুলো একত্রিত হয়ে যাওয়ার কারণে বড়দের মধ্যে সেটা আবার কমে যায়, সেটা তখন 207 থেকে 213টি পর্যন্ত হাড় দেখা যায় বড়দের ক্ষেত্রে। এখানে রেঞ্জ কেন বা মানে কম বেশি কেন, অনেকের আঙ্গুল কম হয়ে যেতে পারে, অনেকের পায়ের আঙ্গুল কম হয়ে যেতে পারে, অনেকের 10টা জায়গায় 9টা থাকতে পারে, 8টা থাকতে পারে, তো ওই ক্ষেত্রে গিয়ে অনেকের হাড় কম বেশি হয়ে যায়। এজন্য শিশুদের 300টি এবং বড়দের 207 থেকে 213টি হাড় দেখা যায়। হাড় লাইট ওয়েটের, অর্থাৎ হালকা ওয়েটের হয়, কিন্তু তার শরীরের পুরো ওজনকে বহন করে নেয়। আমরা জানি আমাদের হাড় যেগুলো আছে এগুলো কিন্তু একদম কম ওজনের, এগুলো খুব কম ওয়েটের হয়ে থাকে, কিন্তু এই হাড়গুলোই আমাদের পুরো শরীরের একটা ওজনকে বহন করে আছে। পুরো শরীরের 99% ক্যালসিয়াম থাকে হাড়ের মধ্যে, আর দাঁতের মধ্যেও থাকে 99% আমাদের ক্যালসিয়াম দাঁতও হাড়ের মধ্যে পাওয়া যায়। মনে রাখবেন, সারা জীবন হাড়ের কোনো না কোনো পরিবর্তন হতে থাকে, অর্থাৎ কোনো না কোনো তাদের রিসাইকেল বা তাদের কাজ এগুলো হয়ে থাকে। তাই যদি হাড় কখনো ভেঙে যায়, তার যদি আমরা ট্রিটমেন্ট নাও করি, তার যদি আমরা কোনো পদক্ষেপ নাও নিয়ে চিকিৎসকের কাছে নাও যাই, তাহলে আপনা আপনি এগুলো রিপেয়ার হয়ে যায়। নরম হাড় কোনগুলো? যেমন আমাদের কানের এবং নাকের যে নরম হাড় থাকে, এগুলোকে টেন্ডেন্স বলা হয়। বোনস আমাদের শরীরকে সাহায্য করে ও একটা শেপও দেয়, অর্থাৎ হাড় যেটা আছে এটা আমাদের শরীরকে বিভিন্ন কাজে সাহায্য করে এবং আমাদের শরীরের একটা স্ট্রাকচার এই হাড়ের মাধ্যমে আমরা পাই, একটা শেপ আমরা পেয়ে থাকি। হাড়ের জন্য কী কী সবচেয়ে বেশি জরুরি আসুন সেটা আমরা জেনে নেই। কী কী খাওয়া বা কী কী অবলম্বন করা, কী কী গ্রহণ করা হাড়ের জন্য, হাড়ের মজবুতির জন্য খুবই জরুরি সেগুলো আমরা শুনে নেই। ইট লটস অফ ভেজিটেবলস, ফ্রুটস, এবং যদি সম্ভব হয় সেগুলো, আমাদের তো বিভিন্ন কালারের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস পাওয়া যায়, তো বিশেষ করে গ্রিন অ্যান্ড ইয়েলো, অর্থাৎ সবুজ ও হলুদ রঙের যে সবজিগুলো থাকে, যে আপনার ফ্রুটসগুলো থাকে, সেগুলো গ্রহণ করলে আমাদের হাড়গুলো মজবুত হবে, হাড়ের জন্য খুবই উপকারজনক হবে। এরপর এক্সারসাইজ, অবশ্যই আমাদেরকে এক্সারসাইজ ব্যায়াম এগুলো করতে হবে, যাতে করে আমাদের হাড়গুলো মজবুত থাকে, হাড়গুলো সুস্থ সবল থাকে। কনজিউম প্রোটিন, ক্যালসিয়াম, মনে রাখবেন প্রোটিন এবং ক্যালসিয়াম এগুলো হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই বলেছি আমাদের শরীরের 99% ক্যালসিয়াম থাকে হাড়ের মধ্যে, তো আমরা যদি ক্যালসিয়াম এবং প্রোটিন কনজিউম করা কমিয়ে দেয়, অর্থাৎ গ্রহণ করা কমিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের হাড়ের জন্য সেটা ক্ষতিকর সাব্যস্ত হতে পারে। মনে রাখবেন এক যুবকের দিনে 1000 গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়, আর বৃদ্ধদের দিনে প্রায় 1200 গ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এখন আমরা যদি আমাদের যত শরীরে যতটুকু ক্যালসিয়াম প্রয়োজন ততটুকু আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি দেখা দিতে পারে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভিটামিন কে অ্যান্ড ভিটামিন ডি, এই দুটো ভিটামিন হাড়ের জন্য খুব 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 বেশি জরুরি। তো আমাদের উচিত ভিটামিন কে এবং ভিটামিন ডি পাওয়া যায় এমন ইনগ্রিডিয়েন্টসগুলো, এমন ভেজিটেবলসগুলো, ফ্রুটসগুলো আমরা যাতে গ্রহণ করি। মনে রাখবেন যাদের ওয়েট একটু বেশি হয়ে যায় তাদের হাড়ের কোয়ালিটির ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ ওয়েট কমানোর চেষ্টা করতে হবে যাতে করে আমাদের হাড়ের কোয়ালিটিটা ভালো থাকে। আজকে আমরা শুনেছি হাড় নিয়ে, আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাড়গুলোর, আল্লাহ পাকের দেওয়ার প্রত্যেকটি নিয়ামতই তো আমাদের জন্য অনেক বড় কিছু, তো এগুলোর আমরা যাতে কদর করি, এগুলোকে সুস্বাস্থ্য রাখার জন্য যে টিপসগুলো আমরা শুনে থাকি এগুলো আমরা অবশ্যই আমল করব, এগুলো গ্রহণ করব, ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।
আসুন আমরা আজকে দেখি কোন কিতাবটি আমাদের অনুষ্ঠানে সামিল করা হচ্ছে। তার নাম হচ্ছে অশুভ প্রথা। জি হ্যাঁ, যে প্রথাগুলো আমাদের সমাজে প্রচলিত কিন্তু অশুভ, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আজওয়াজাল আজকে আলোচনা করব। প্রথমে জানিয়ে রাখি যে এই কিতাবটি যে লেখক তিনি হচ্ছেন, এটা আমাদের দাওয়াত ইসলামের যে একটি বিভাগ আছে আল-মাদিনাতুল ইলমিয়া, তো ওই বিভাগ থেকে এই কিতাবটি প্রকাশ করা হয়েছে এবং এটির যে সর্বমোট পৃষ্ঠা সংখ্যা সেটি হচ্ছে 94 পৃষ্ঠা। তো এর মধ্যে বিভিন্ন অশুভ প্রথা কুসংস্কার নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি আপনাদের সামনে এই কিতাব থেকেই কিছু মাদানী ফুল আরজ করার চেষ্টা করব। প্রথমে এই কিতাবের প্রথম পৃষ্ঠায় একটি খুব সুন্দর ঘটনা আলোচনা করা হয়েছে, আসুন প্রথমে আমি আপনাদেরকে সেটি শুনিয়ে দেই। এখানে লেখা আছে অলক্ষণে কে, আমরা বলি না যে এ অলক্ষণে, ও অলক্ষণে, তুমি অমঙ্গল, সে অমঙ্গল, এটা আমরা বলে থাকি, কিন্তু এই ঘটনার মাধ্যমে আমরা জানবো যে আসলে অলক্ষণে কে হয়ে থাকে। কোনো এক বাচ্চা একদা তার সভাসদদের নিয়ে দরবারে বসা ছিল, এমন সময় কালো বর্ণের এক কানা ব্যক্তিকে নিয়ে আসা হলো বাচ্চার সামনে। সবাই অভিযোগ করলো এই লোকটি এমন ধরনের অলক্ষণে যে কেউ যদি সকালে উঠে তার চেহারা দেখে সেই দিন তাকে অবশ্যই কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়, সুতরাং তাকে দেশ থেকে বহিষ্কার করে দেয়া হোক। কিছুক্ষণ চিন্তা করার পর বাচ্চা বললেন, চূড়ান্ত বিচার করার আগে আমি নিজে এটা জাস্টিফাই করে দেখব, এটা আমি নিজেই পরীক্ষা করে দেখব, কাল সকালে সর্বপ্রথম আমি তাকে দেখব, তারপর অন্য কাজে হাত দেব। পরদিন সকালে বাচ্চা যখন ঘুম থেকে উঠল, দরজা খুলতেই সর্বপ্রথম সেই ব্যক্তিটিকে দাঁড়ানো দেখতে পেল। তাকে দেখেই বাচ্চা পেছনে ফিরে গেল এবং দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। পোশাক পাল্টাবার পর বাচ্চা যখনই জুতায় পা দিল, তখনই তাতে লুকিয়ে থাকা বিষাক্ত বিচ্ছু তাকে দংশন করল। বাচ্চা চিৎকার দিয়ে উঠলে সেবকরা তাড়াতাড়ি ঘটনাস্থলে ছুটে চলে যায়। বিষের প্রভাবে বাচ্চার দুধে আলতা মুখাবয়ব নীল রং ধারণ করল। মহলে গুঞ্জন সৃষ্টি হলো যে বাদশাহ সালামতকে বিচ্ছু দংশন করেছে। কিছুক্ষণের মধ্যে মন্ত্রী সাহেবও এসে গেল। মুহূর্তের মধ্যে শাহী চিকিৎসককে নিয়ে আসা হলো। তিনি অত্যন্ত দক্ষ হাতে বাদশাহ সালামতের চিকিৎসা শুরু করলেন। কোনো রকমে বাচ্চার প্রাণ বেঁচে গেল, কিন্তু তবু তাকে কিছুদিনের জন্য রোগ শয্যায় কাটাতে হয়। অবস্থা যখন কিছুটা উন্নতি হলো এবং বাচ্চাও যখন তার দরবারে গিয়ে বসতে লাগলো, তখন কানা ব্যক্তিটিকে পুনরায় দরবারে নিয়ে আসা হলো যেন তাকে সাজা শোনানো যায়। কেননা অভিযোগকারীদের অভিযোগ হলো যে সে যে অলক্ষণে সে বিষয়ে স্বয়ং বাদশাহ সালামত পরীক্ষা করে দেখে নিয়েছে। সে কান্নাকাটি করে বাদশার কাছে দয়া ভিক্ষা চাইছে যে আমাকে আমার দেশ থেকে বের করে দিও না। এই অবস্থা দেখে তার প্রতি জৈনিক মন্ত্রীর করুণা সৃষ্টি হলো। তিনি বাদশার নিকট কিছু বলার অনুমতি প্রার্থনা করলেন। তারপর বললেন, বাদশাহ সালামত, আপনি তাকে সকালে সর্বপ্রথমে দেখেছেন বলে আপনাকে বিচ্ছু দংশন করেছে, তাই সে অলক্ষণী হিসেবে গণ্য হয়েছে। আমাকে ক্ষমা করবেন, কারণ সেও সকালে সর্বপ্রথম আপনার চেহারা দেখেছিল। সেই থেকে সে এখন পর্যন্ত বন্দী দশায় রয়েছে। এখন হয়তো তাকে দেশান্তরের সাজার কথা শুনিয়ে দেওয়া হবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো সত্যিকার অর্থে অলক্ষণে কে, সে নাকি আপনি? মন্ত্রীর কথা শুনে বাদশাহ নিরুত্তর হয়ে গেল। সাথে সাথে তিনি কানা কালো ব্যক্তিটিকে কেবল মুক্তি দিলেন না, বরং প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিল আগামীতে তাকে কেউ যদি অলক্ষণে বলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তো আমরা অনেক সময় বলে থাকি যে অমুক অলক্ষণে অমুক অলক্ষণে, তো এই ধরনের কথা বলা উচিত নয়। আসলে অনেক সময় অনেক কাজ আমাদের কারণেই, অনেক বিপদ আমাদের কারণেই এসে থাকে। তো আসুন আমরা শুনে নেই আমার নবিয়ে পাক আলিহি সালাতুসাল্লামের একটি ফরমান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম অশুভ প্রথা মান্যকারীদের জন্য নিজের অসন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে এই শব্দগুলো দ্বারা ইরশাদ করেন, যে ব্যক্তি অশুভ প্রথা ছড়ায় এবং যে অশুভ প্রথা গ্রহণ করে তারা আমার দলভুক্ত নহে, অর্থাৎ আমার তরিকায় নেই। তো আমাদের উচিত কুসংস্কার, অশুভ প্রথা এগুলো যাতে আমরা গ্রহণ না করি, এবং কেউ যদি বলে আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা তাকেও যাতে এই বিষয় থেকে সাবধান করে দেই যে এমন কিছু নেই, অশুভ প্রথা বলতে, কুসংস্কার বলতে, অলক্ষণে বলতে এগুলো কিছুই নেই। আমরা আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত মাওলানা আশা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে ব্যক্তি গণনা করে এবং লোকদের বলে তোমার কাজ হয়ে যাবে অথবা হবে না, কিংবা অমুক কাজটি তোমার জন্য ভালো হবে কিংবা খারাপ হবে, লাভ হবে কিংবা লোকসান হবে। তখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন, তার এই ধরনের কথাগুলি যদি সে অকাট্য ও একান্ত নির্ভরযোগ্য বলে দাবি রেখে বলে থাকে, তবে তো সে মুসলমানই নয়। এগুলোকে যারা সত্য বলে বিশ্বাস করে তাদের ব্যাপারে হাদিস শরীফে আছে, যে ওসব কিছুকে অস্বীকার করলো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, এবং যদি সে অকাট্য রূপে না বলে থাকে, তবুও ফাল তথা ইঙ্গিত দেখার যে রীতিটি চালু রয়েছে তা গুনাহ থেকে পৃথক নয়। তো এই জন্য গণকের কাছে যাওয়া এ ব্যাপারে নিষেধ করা হয়েছে। গণকের কাছে যাওয়া তো হারাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে। এই কিতাবের আরেকটি শেষ মাদানী ফুল আমি আপনাদের সামনে পেশ করে আমার এই সেগমেন্টটিকে শেষ করব। অনেকে আমরা বলে থাকি সফর মাস, এটা অলক্ষণের মাস, বিপদের মাস। অনেক বলে থাকি যেটা আমাদের মহরমের পরের মাস এসে থাকে। আমার মাক্কী মাদিনী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসকে নিয়ে অশুভ প্রথাগত মনোভাবকে রহিত ঘোষণা করতে গিয়ে ইরশাদ করেন, লা সফারা, অর্থাৎ সফর কিছুই না। হযরত আল্লামা মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস শরীফটির ব্যাখ্যা লিখেন, সাধারণ লোকেরা এই সফর মাসটিকে বালা মুসিবত ও বিপদ আপদ অবতীর্ণ হওয়ার মাস বলে মনে করে। এই মনোভাব ভুল ও রহিত, এর কোনো বাস্তবতা নেই। তো আমাদের উচিত এ ধরনের অনেক কুসংস্কার, অশুভ প্রথা আমাদের সমাজে বিদ্যমান, অনেক যেগুলো আমাদের সমাজে বিদ্যমান এগুলো সকল কিছু এই কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। তো আপনারা যদি এই কিতাবটা অধ্যয়ন করেন, তাহলে অনেক অশুভ প্রথা সম্পর্কে আপনাদের জানা হয়ে যাবে, সেগুলো থেকে নিজেকে বাঁচানোর একটা মনোভাব সৃষ্টি হবে এবং অন্যকেও আপনারা সাবধান করতে পারবেন। তো আমাদের উচিত আমরা যাতে কিতাবটি সংগ্রহ করি, অধ্যয়ন করি, অন্যকেও পড়ার জন্য উৎসাহ প্রদান করি। এটার হার্ড কপি আপনারা আমাদের মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন এবং সফট কপি আমাদের ওয়েবসাইট www.dawatislami.net থেকেও সংগ্রহ করতে পারবেন। তাছাড়া ইবুক, আমাদের যেটা একটা অ্যাপ্লিকেশন আছে ইবুক লাইব্রেরি, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। এর সাথে আমার এই সেগমেন্টটি শেষ হলো। আসুন আমরা আমাদের পরবর্তী এবং লাস্ট সেগমেন্টের দিকে অগ্রসর হই, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা।
বিশেষ কিছু তথ্যাবলি আসুন সবে জানি জানি।
আসুন দর্শক, আমরা আমাদের লাস্ট এন্ড ফোর্থ সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে সফট স্কিল, বাংলায় হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। আজকে আমরা আলোচনা করব সেলফ অ্যাওয়ারনেস বা সেলফ মোটিভেশন যাকে বলা হয়। অনেক সময় দেখা যায় আমাদের সামনে দু ধরনের কাজ যখন চলে আসে, অর্থাৎ দুটো কাজ আসছে এখন, এসে গেছে, এখন আমরা চিন্তায় পড়ে যাই কোনটা আগে করব। অনেক সময় বুঝে যায় না যে এটা করব না ওটা করব। অনেক সময় খাবার থাকে সামনে, দু ধরনের খাবার বা বিভিন্ন ধরনের খাবার, তখন আমরা চিন্তা করি কোনটা আমরা গ্রহণ করব। সেটা কোনো একটা স্থানে যাওয়ার ব্যাপারও হতে পারে, তো আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আমরা সেলফ অ্যাওয়ারনেস না থাকার কারণে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এই কাজ না শুধু টাইম ওয়েস্ট করে বরং টেনশনও ক্রিয়েট করে। জি হ্যাঁ, আমরা যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এমন সময়, তখন আমাদের টাইমগুলো ওয়েস্ট হয়ে যায়, কারণ আমরা চিন্তার মধ্যে পড়ে যাই যে কোনটা আমি নিব, আমার জন্য কোনটা আমার জন্য সুইটেবল হবে, এবং টেনশনও ক্রিয়েট হয়। ইউ মাস্ট নো ইয়োর ওন বাউন্ডারিজ অ্যান্ড লিমিটস, অর্থাৎ আমাকে অবশ্যই জানতে হবে আমার লিমিটস অ্যান্ড বাউন্ডারিজ কী কী, এবং আমাকে আমার সেলফ অ্যাওয়ারনেস জানা থাকা উচিত। আমার সেলফ অ্যাওয়ারনেসের ব্যাপার, অর্থাৎ আমার জন্য কী উত্তম হবে সেগুলো আমার আগে থেকেই জানা উচিত। এক গবেষণা মতে মানুষদের খুব কম নিজের সম্পর্কে জানা থাকে, অর্থাৎ মানুষ খুব কম নিজের সম্পর্কে জানে যে নিজের জন্য কোনটা ভালো, নিজের জন্য কোনটা খারাপ, কোন দিকে গেলে নিজের জন্য ভালো হবে, কোনটা গ্রহণ করলে ভালো হবে, কোনটা গ্রহণ না করলে ভালো হবে, এই ব্যাপারগুলো নিয়ে মানুষ খুব কমই চিন্তা করে। বিশেষ করে যারা লিডার্স থাকেন, যারা নেতৃত্ব দেয়, এরা কিন্তু এটার মধ্যে অনেক ঘাটতি এদের দেখা যায়। কারণ অন্য কেউ যখন আমাদের মধ্যে কোনো একটা কমতি থাকে, তখন তো অন্যরা বলে দেয় যে আপনি তো এটা ভুল করছেন বা আপনার জন্য এটা উত্তম হবে ওটা উত্তম হবে, কিন্তু যারা লিডার্স, যারা নেতৃত্ব দেয়, তাদেরকে কিন্তু কেউ ভয়ে বলতে পারে না, আর তারা নিজেরাও তখন আর সেলফ অ্যাওয়ারনেসটা গেইন করতে পারে না যে নিজের জন্য কোনটা ভালো হবে, নিজের জন্য কোনটা মন্দ হবে। মনে রাখবেন, ফ্যামিলি মেম্বার্স বা কলিগস, নেইবারহুডস বা জবের মধ্যে যারা আছে, সেই বান্দারা কিন্তু অধিক কামিয়াব, এই অর্থাৎ এই ক্যাটাগরিগুলোর মধ্যে ওই বান্দাই বেশি কামিয়াব যে নিজের সম্পর্কে জানে। কেননা যে নিজের সম্পর্কে জানবে না সে কখনো কামিয়াব হতে পারে না। সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমার কতটুকু যোগ্যতা আছে, আমার কতটুকু ক্যাপাবিলিটি অ্যাবিলিটি আছে সেই সম্পর্কে জানা, অর্থাৎ আমি কতটুকু পারবো, আমি কী পারবো, আমি কোনটা নিব, আমরা কোনটা নিব না, এই সকল কিছুই কিন্তু সেলফ অ্যাওয়ারনেসের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, সেলফ অ্যাওয়ারনেস দু ধরনের হতে পারে। ইন্টারনাল সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আমার কী শখ, আমার কী যোগ্যতা, আমার কী জজবা, আমার বিহেভিয়ার কেমন, আমার আমি সোশ্যাল কিনা, মানুষের সাথে আমি চলাফেরা করতে পারি কিনা, মানুষের সাথে আমি মেলামেশা করতে পারি কিনা, আমি টিমকে লিড করতে পারি কিনা, ভালো জব করি কিনা, বা অর্থাৎ এই সকল কিছু হচ্ছে ইন্টারনাল সেলফ অ্যাওয়ারনেস। মনে রাখবেন, এই সকল কিছু যখন আমার ভালো হবে, তখন কিন্তু আমি একটা জবও ভালো করতে পারবো, আমার রিলেশনও কিন্তু ভালো হবে, মানুষের সাথে কিন্তু আমার বন্ডিংটাও ভালো হবে, যখন আপনার ইন্টারনাল সেলফ অ্যাওয়ারনেস থাকবে। এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস কি, যখন আমি বাইরে কোথাও কাজ করি বা বাইরে যখন চলাফেরা করি, তখন বাইরের মানুষ আমার সম্পর্কে কী ভাবে, এটাই হচ্ছে এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস। অর্থাৎ বাইরের মানুষ, আমি আমাকে যেভাবে ভাবি ওভাবে বাইরের মানুষ ভাবে কিনা। অনেক সময় দেখবেন আমি কিন্তু নিজেকে যেটা মনে করি, আমার পার্সোনালিটি যেমন, মানুষ কিন্তু সে তেমন আমাকে চিন্তা করে না। আমি আমার চোখে যেমন, অন্যের চোখে তেমন নাও হতে পারি, অন্যরা কিন্তু আমাকে অনেক কিছু ভাবতে পারে। তো এই জন্য সবার রেজামন্দি তো আর হাসিল করা যাবে না, সবাইকে তো আর সন্তুষ্ট করা যাবে না, কারণ একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না এই মানুষটা যেভাবে আমাকে চাচ্ছে সেভাবে যাতে আমি হয়ে যাই। তো এই জন্য প্রত্যেকের উচিত যে একটাই মোটিভ নিয়ে চলা, সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা। জি হ্যাঁ, আমরা যখন আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করব, এনাদেরকে রাজি করতে ব্যস্ত হয়ে যাব, কে কী বলছে এগুলোর দিকে না তাকিয়ে নিজেকে এমনভাবে গড়ে তুলব যে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যায়, তখন দেখবেন সব মানুষ আমাকে ভালো মনে করবে, আমার সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে আমার অনেক একটা অভিজ্ঞতা হয়ে যাবে, এবং আমার যে একটা পার্সোনালিটি গড়ে উঠবে, তখন কিন্তু মানুষ আল্লাহ রসুলকে খুশি করতে গিয়ে আমার একটা যে পার্সোনালিটি গড়ে উঠবে, তখন কিন্তু মানুষও আমাকে ভালো মনে করবে। তো এজন্য আমাদের সেলফ অ্যাওয়ারনেস থাকা উচিত। এর সবশেষে কথা হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য করা। ওনাদের আনুগত্যের মাধ্যমেই কিন্তু আমাদের এই জীবনটা কামিয়াব হবে। আমাদের যত মুশকিলা বিপদ আছে এই সকল কিছু কিন্তু ওনাদের আনুগত্যের মাধ্যমেই দূর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ রসুলের আনুগত্য করার। এরই সাথে প্রোগ্রামও শেষ হয়ে গেছে। আপনাদের সুস্থতা কামনা করে এবং মাদিনী চ্যানেল দেখার দাওয়া দিয়ে আমার প্রোগ্রাম এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি জানি।